মধ্যলীলার নবম অধ্যায়ের, সেখানে মহাপ্রভু সাত প্রহরিয়া ভাবের কথা বর্ণনা করা আছে। এক প্রহর সমান কয় ঘন্টা? 3 ঘন্টা। সাত প্রহর মানে 21 ঘন্টা। 21 ঘন্টা ধরে মহাপ্রভুর একটা ভাব প্রকাশ হয়েছিল শ্রীবাস অঙ্গনে, সেই জন্য নাম হয়েছে সাত প্রহরিয়া। শব্দটা ফেটে যাচ্ছে একটু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। অন্যান্য দিন মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের গৃহে নিত্য কীর্তন করেন, কখনো কখনো ভগবান ভাবে ভাবিত হন, আবার একটু পরেই একটু লজ্জাবশত আবার ঠিক হয়ে যান, মনে মনে হয় যেন ভুল করে করেছেন। এই দিন কি হয়েছে, মহাপ্রভু এসেছেন, নিত্যানন্দ প্রভু এসেছেন, এক এক করে সব ভক্তরা এসেছেন, আর মহাপ্রভু ইঙ্গিত করেছেন কীর্তন করার জন্য। কীর্তন শুরু হয়েছে, মহাপ্রভুর ইঙ্গিত বুঝতে পেরে ভক্তবৃন্দরা মহাপ্রভুর অভিষেক করতে শুরু করেছেন। আসলে মহাপ্রভু ইঙ্গিত এরকম হয়েছে, উনি হঠাৎ করে বিষ্ণুর যে সিংহাসন যেখানে ভগবান বসেন সেখানেও সে বসে পড়েছেন, বসে তিনি সেই ভাব প্রকাশ করেছেন। আর ভক্তরা মহাপ্রভুর ইঙ্গিত বুঝতে পেরে সবাই মহাপ্রভুর অভিষেকের জন্য গঙ্গা জল নিয়ে এসেছেন। হ্যাঁ, সবাই গঙ্গা জলে মহাপ্রভুর মহা অভিষেক হচ্ছে। আর ভক্তরা শ্লোক বলছেন, পুরুষোক্ত শ্লোক উচ্চারণ করছেন। বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, মহাপ্রভুর ভক্তরা শ্লোক উচ্চারণ করতে খুব দক্ষ, তাই মহাপ্রভুর যখন অভিষেক হচ্ছে তখন ভক্তরা শ্লোক উচ্চারণ করছেন, আর ভাড়ে ভাড়ে সব ভক্তরা জল আনছেন মহাপ্রভুকে অভিষেক করছেন। আর অনেক ভক্ত সবাই গঙ্গা থেকে দৌড়ে দৌড়ে জল আনছেন আর অভিষেক করছেন। সেই সঙ্গে জল আনছিলেন শ্রীবাসের ঘরে একজন বাচ্চা মেয়ে কাজ করে, সেও জল আনছিল। আর তাকে জল আনতে দেখে মহাপ্রভুর তার দিকে চোখ পড়ে। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন শ্রীবাস ঠাকুরকে, এ কে? বলছে, আমার বাড়িতে কাজ করে। ওর নাম কি? বলছে, ওর নাম হচ্ছে দুঃখী। মহাপ্রভু বলছে, যে ভগবানের সেবা করে তার নাম কি করে দুঃখী থাকবে? আজ থেকে ওর নাম আমি চেঞ্জ করে ওর নাম রাখছি সুখী। সঙ্গে সঙ্গে নাম চেঞ্জ হয়ে গেল, দুঃখী নাম থেকে হয়ে গেল সুখী। সেই জন্য ছিল প্রভুপাদ বলতেন, চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি, নো মোর আনহ্যাপি, সবসময় সুখী থাকো। তাই ভগবানের সেবাতে সে যে যুক্ত হয় সে সুখী হয়। অভিষেক হলো, মহাপ্রভু বললেন, আমার কিছু খেতে দাও। ভক্তরা দৌড়ালেন সব মহাপ্রভুর জন্য, সমস্ত মিষ্টি ফল মূল যত নদিয়ায় যা ছিল সবাই দৌড়ে দৌড়ে আনছেন। আর বলছেন, আরো দাও আরো দাও, আর যা আনছেন সব খেয়ে শেষ করে দিচ্ছেন। এভাবে তারপরে কি হলো, মহাপ্রভুর 16 প্রচারে ইদং পাদ্যম নৈবেদ্যম অর্ঘম, এরকম 16 প্রচারে মহাপ্রভুর পূজা করা হলো। এবং সবাই ভক্তরা তুলসী নিয়ে নিয়ে মহাপ্রভুর চরণে দিতে লাগলেন। এভাবে পূজা হলো, মহাপ্রভু বসলেন, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর মাথার উপরে ছত্র ধারণ করলেন, কোনো ভক্ত আসলেন এসে চামর ঢুলাতে লাগলেন, বিভিন্ন জন বিভিন্ন সেবা করতে লাগলেন, আর মহাপ্রভু বিভিন্ন প্রসাদ পাচ্ছেন আর এক একজনকে ডেকে ডেকে তার পূর্ব লীলার কথা বর্ণনা করছেন। ডাকলেন প্রথমে শিবাস ঠাকুরকে, শিবাস ঠাকুরকে বললেন, শিবাস তোমার কি সেই দিনের কথা মনে আছে? কোন দিনের কথা প্রভু? মহাপ্রভু বলেন, শিবাস সেই দিন যেদিন তুমি দেবানন্দর বাড়িতে ভাগবত কথা শ্রবণ করতে গিয়েছিলে। আর আসলে দেবানন্দ পণ্ডিত খুব ভাগবত বক্তা ছিলেন প্রথমেই, তা উনি ভাগবত কথা বলতেন আর ওনার শিষ্যরা ভাগবত কথা শুনতেন। একদিন কি হয়েছে, এই শিবাস ঠাকুর এই ভাগবত শ্রবণ করতে গিয়েছেন দেবানন্দ সভায়। দেবানন্দ পণ্ডিত যখন ভাগবত কথা বলছেন, এই ভাগবত কথা শুনে শুনে শিবাস ঠাকুরের প্রেম হয়েছে, আর প্রেম হয়ে কান্না করছেন। যখন কান্না করছেন তখন ভাগবত কথায় ডিস্টার্ব হচ্ছে। ওনার শিষ্যরা কি করলেন, শিবাস ঠাকুরকে নিয়ে পাজা করে তুলে দূরে বসিয়ে দিলেন। বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, গুরু যেমন মূর্খ শিষ্যরা তেমন মূর্খ, বুঝতে পারলো না শিবাস ঠাকুরকে। তাই শিবাস ঠাকুরের কে এই কথা বলছেন, শিবাস তোমার কি মনে আছে সেই দিনের কথা যেদিন তুমি দেবানন্দ পণ্ডিতের ভাগবত কথার আসরে তুমি ভাগবত কথা শুনতে গিয়েছিলে, আর শুনে তোমার প্রেম হয়েছিল, কান্না করছিলে, আর শিষ্যরা তোমাকে বাইরে বের করে নিয়ে রেখে দিল, তখন মনের ভিতর খুব কষ্ট হলো। আর যখন মনের ভিতর খুব কষ্ট হলো, ভগবান বললেন, মহাপ্রভু বললেন, আমি তখন ভগবত ধামে ছিলাম, তোমার কষ্ট দেখে সহ্য করতে না পেরে আমি সেখান থেকে ছুটে চলে আসলাম, এসে তোমার হৃদয়ে প্রবেশ করলাম, হৃদয়ে প্রবেশ করে হৃদয়ে কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ করে দিলাম, আর তোমার যে কষ্ট ছিল সেই কষ্ট থেকে নিবৃত্ত হয়ে তুমি মহা আনন্দ অনুভব করতে লাগলে। মনে আছে সেই দিনের কথা যখন শিবাস ঠাকুরকে এরকম বলেছে? শিবাস ঠাকুর বলছে, হ্যাঁ প্রভু সেই দিনের কথা আমার মনে পড়েছে। আর মহাপ্রভুর করুণার কথা উপলব্ধি করতে পেরে শিবাস ঠাকুর কান্না করতে লাগলেন। অন্য ভক্তরাও মহাপ্রভুর দয়ার কথা কৃপার কথা উপলব্ধি করতে পেরে তাদেরও কান্না করতে শুরু করলেন। একটু পরে মহাপ্রভু তিনি গঙ্গাদাস পণ্ডিতকে ডাকলেন, গঙ্গাদাস পণ্ডিত তুমি কাছে আসো। আসলে ভগবান মহাপ্রভু এখন ভগবান ভাবে ভাবিত হয়েছেন, তিনি স্বয়ং ভগবান, তিনি স্বয়ং ভগবান। এইভাবে ভাবিত হয়ে সবাইকে ডেকে ডেকে তার পূর্বজন্মের কথা বলছেন, আর আশীর্বাদ দিচ্ছেন। গঙ্গাদাস পণ্ডিতকে ডেকেছেন, গঙ্গাদাস পণ্ডিত কাছে আসো, মনে আছে তো তোমার সেই দিনের কথা? কোন দিনের কথা প্রভু? সেই দিন যেদিন তুমি জানতে পারলে বিধর্মী মুসলমানরা তোমার বাড়িতে এসে তোমার পরিবারগুলো সবাইকে ধরে নিয়ে যাবে, তোমাকে জাতির নাশ করবে, এই কথা যখন জানতে পারলে তুমি মনের ভয়, তুমি সেই বিধর্মীদের ভয়ে তুমি কি করলে, সেই রাত্রেই বাড়ি পরে বাড়ি ত্যাগ করে তুমি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলে, কিন্তু রাত্রেবেলায় গভীর রাত, গঙ্গায় একটাও নৌকা ছিল না, গঙ্গার পাড়ে যখন এসেছ তখন তোমার দুঃখ আরও দশ গুণ বেড়ে গেল, কারণ গঙ্গায় একটাও নৌকা নেই, কি করে গঙ্গা পার হয়ে পালিয়ে যাবে? আর যদি এখানে তুমি অবস্থান করো তাহলে সকালে আসলেই তোমার জাতির নাশ করে দেবে, এই ভয়, পরিবার সব সর্বনাশ হবে, এই ভয়ে তুমি খুব করে কান্না করছিলে, হে ভগবান এখনই যদি আমি নদী পার না হতে পারি তাহলে তো আমার মহাসর্বনাশ হবে। তুমি যখন ভগবানকে ডাকছিলে আকুলভাবে তখন আমি গোলক বৃন্দাবনে আমি অপেক্ষা করতে না পেরে আমি ছুটে চলে গেলাম তোমার কাছে। তোমার সেদিনের কথা মনে আছে? তুমি নৌকার জন্য যখন কান্নাকাটি করছিলে হঠাৎ মাঝ গঙ্গায় তুমি একটা ছোট্ট নৌকা দেখতে পেলে, আর সেই মাঝি কে তুমি অনুনয় বিনয় করে বললে, তুমি আসো আমাকে পার করে দাও, তুমি যা চাইবে আমি তাই দেব। আর সেই মাঝি তোমার কাছে এসেছিল, ওই মাঝি রূপে কে এসেছিল জানো? তোমার কাছে অন্য কেউ নয়, এসেছিলাম আমি। আমি এসে তোমাকে নৌকায় করে তোমাকে পার করে দিয়েছিলাম। এই কথা যখন বললে সঙ্গে সঙ্গে গঙ্গাদাস পণ্ডিত একদম চরণে পড়ে চিৎকার করে কান্না করতে শুরু করলেন। আর যত ভক্তরা ছিল সবাই মহাপ্রভুর দয়ার কথা চিন্তা করে, এত কৃপালু এত দয়ালু ভগবান, চিন্তা করে সবাই কান্না করতে লাগলো। এরকম কাউকে উনি বলছেন, মনে আছে সেই দিনের কথা, তোমার জ্বর হয়েছিল, আমি তোমার মাথায় হাত দিয়ে দিয়েছিলাম, হাত দিলেই তুমি তোমার জ্বর ভালো হয়ে গেছিল। এরকম এক একজনের এক একটা কথা বলে তার পূর্ব কথাকে স্মরণ করছেন মহাপ্রভু। এরকম অনেককে যখন বললেন, তারপরে মহাপ্রভু বললেন, হে ভক্তগণ, আমার এক পরম ভক্ত আছে, তার নাম হচ্ছে শ্রীধর, আর তাকে এই গভীর রাত্রে তাকে ডেকে নিয়ে আসো। ভক্তরা বললেন, প্রভু শ্রীধরকে, তাকে তো আমরা চিনি না, শ্রীধরকে চেনো না? তখন বৃন্দাবন দাস ঠাকুর অবশ্য শ্রীধরের কিছু মহিমা বলেছেন, কিভাবে শ্রীধর গরিব আর কলার মোচা কলার থোড় বিক্রি করে সংসার চালান, যা আয় করেন তার অর্ধেকটা গঙ্গা পূজাতে দেন, বাকি অর্ধেকটা দিয়ে সংসার চালান। আর এই শ্রীধরের কথা আমি আগে বলেছি, সেই জন্য আর বলবো না। এই শ্রীধরকে ডাকলেন মহাপ্রভু, বলেন, আমার ভক্ত যে শ্রীধর তাকে ডাকো। বলছে, প্রভু কে শ্রীধর, তাকে তো আমরা চিনি না। ও, তোমরা শ্রীধরকে চেনো না? আমার পরম ভক্ত, এই গভীর রাত্রে এই অবস্থায় সবাই ঘুমিয়ে আছে, কিন্তু একজনই জেগে আছে, সে হরিনাম করছে, আর তোমরা একটু এগোয়ে যেয়েই দেখতে পারবে এই গভীর রাত্রে সবাই ঘুমাচ্ছে, একটা হরিনামের ধ্বনি আসবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনামের ধ্বনি আসবে। আর সেই হরিনামের ধ্বনি শুনতে পেয়ে সেই শব্দ অনুসারে তুমি যাবে, দেখবে শ্রীধরই ঘরের ভিতরে শুয়ে শুয়ে সেই হরিনাম করছে, আর তাকেই জানবে হচ্ছে শ্রীধর, তাকে আমার কাছে নিয়ে আসো, আমার পরম ভক্ত সে, তাকে আমি বর দিতে চাই। ভক্তরা দৌড়ে চলে গেলেন, কোথায় শ্রীধর, একটু এগিয়ে যেই হরিনামের ধ্বনি তাদের কর্ণে আসলো, শ্রীধরের ঘরে উপস্থিত হলেন। শ্রীধরকে দেখেই বুঝতে পারলেন এই হবে মনে হয় শ্রীধর, ভাঙা ঘর আর ঘরের ভিতরে একাকি শুধু হরিনাম করছেন। তখন জিজ্ঞাস করলেন, হে প্রভু আপনি কি শ্রীধর? তখন বললেন, হ্যাঁ আমি অধম শ্রীধর। তখন শ্রীধরকে ভক্তরা বললেন, হে শ্রীধর, তোমাকে মহাপ্রভু ডেকেছেন, মহাপ্রভু তোমাকে ডাকছেন। শ্রীধর যখন এই কথাটা শুনলেন যে মহাপ্রভু আমাকে ডাকছে, কত আনন্দ হয়েছে। আপনাদের যদি কেউ এসে বলে গৌরাঙ্গ মহাপ্রভু ওখানে দাঁড়িয়ে আছে আপনাকে ডাকছেন, কেমন হবে? ভগবান কৃষ্ণ ত্রিভঙ্গ মূর্তিতে দাঁড়িয়ে আসে, বাঁশি বাজাচ্ছে, আর আপনাকে বলেছেন ওনার কাছে যেতে, ডাকছেন উনি, কেমন হবে আপনাদের? হ্যাঁ, সবার মুখে হাসি ফুটে উঠেছে, ডাকেনি তাই হাসি ফুটেছে, আর যদি ডাকতো তাহলে হাসি আর থামতো না, আনন্দ আর। তখন শ্রীধর এত আনন্দ পেয়েছে, মহাপ্রভু আমাকে ডেকেছে, আমার নাম ধরে ডেকেছে, আর সে এত আনন্দ পেয়েছে, আনন্দের আতিশয্যে সে মূর্ছিত হয়ে সেন্সলেস হয়ে পড়ে গেছে, একদম অচেতন হয়ে পড়েছে, মহাপ্রভু আমাকে ডেকেছে, এত আনন্দ। অচেতন হয়ে যখন পড়েছে তখন ভক্তরা আর অপেক্ষা করলেন না কখন আবার চেতন ফিরবে, অতক্ষণ আর অপেক্ষা করার সময় নেই, তখন ওই অচেতন অবস্থায় তাকে চাঙ্গলা করে কাঁধে নিয়ে সব ভক্তরা দৌড়ে চলে আসলেন মহাপ্রভুর কাছে এনে ফেললেন। মহাপ্রভু বলেন, শ্রীধর তুমি আমার পরম ভক্ত, তোমার কাছে আমি জোর করে মচা থোড় আমি নিয়েছি। শ্রীধর তুমি আমার পরম ভক্ত, তুমি বর চাও তোমাকে বর দেবো, তুমি যা চাইবে। তোমার বড় কষ্ট, তোমার খাবার জোটে না, ঘর ভাঙা, কাপড় ছিঁড়া, কত কষ্ট। আমি তোমাকে অষ্ট সিদ্ধি দিয়ে দিই। অষ্ট সিদ্ধি মানে অনিমা লগিমা প্রাপ্তি, সীতা বসিতা কামবাসিতা, যখন যা চাইবে তুমি তাই পাবে। শ্রীধর বলেন, প্রভু এ দেবেন না, আমি এটা চাই না। তাহলে কি চাও শ্রীধর? তোমাকে অসীম ঐশ্বর্যের মালিক করে দিই, তুমি তো গরিব কষ্ট হয়, তোমাকে অসীম ঐশ্বর্যের মালিক করে দিই। না 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 প্রভু এ দেবেন না। শ্রীধর, তাহলে তুমি কি চাও? তোমাকে যে আমি কিছু দিতে চাই, তোমাকে দিয়েই আমি আনন্দ পেতে চাই, তুমি কিছু চাও? শ্রীধর বললেন, প্রভু যদি আপনি সত্যি কিছু দিতে চান তাহলে যে প্রভু প্রত্যেক দিন আমার মোচা থোড় নিয়ে আমার সঙ্গে ঝগড়া করে, যে অষ্ট সিদ্ধি লাভ করতেও চাইলেন না, বললেন প্রভু যদি দেবেন আমাকে এই বর দিন, যে প্রভু প্রত্যেক দিন আমার দোকানে এসে আমার সঙ্গে আমার মোচা থোড় নিয়ে ঝগড়া করত, আর তিনি যেন আমার জন্ম জন্মান্তরে প্রভু হয়, আর আমি যেন জন্মে জন্মে তার দাস হতে পারি, এই আপনি এই বর আপনি আমাকে দেন। নাহি মাগি স্বর্গ সুখ বিদ্যা ধন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোন বিভূতির লাগে। একটাই প্রার্থনা আপনার পাদ পদ্মে আমার সেবা। তাই শ্রীধর তাই চাইলেন যে যে প্রভু আমার কলার থোড় মোচা নিয়ে যেতেন, সে যেন আমার জন্ম জন্মান্তরে প্রভু হয়। এটা নবম অধ্যায়ের বৃন্দাবন দাস ঠাকুর সাত প্রহরী অভাবের কিছু অংশ বললেন। দ্বিতীয় দশম অধ্যায়ের সাত প্রহরিয়ার অবশিষ্ট অংশ দশম অধ্যায়ের বর্ণনা করলেন। সেখানে বর্ণনা করেছেন হরিদাস ঠাকুরকে ডেকেছেন, এক এক করে সবাইকে ডাকছেন, সবাইকে বর দিচ্ছেন। এরপরে হরিদাস ঠাকুরকে ডেকেছেন, হরিদাস কাছে আসো। তোমার দেহ আমার দেহ এক, তোমার জাতি আমার জাতি, এরকম হরিদাস ঠাকুরকে বলছে। লোকে বলে হরিদাস তুমি নিচু কুলে জন্মগ্রহণ করেছ, তোমার যে জাতি আমার সেই জাতি, তুমি পরম ভক্ত আর তোমার যে জাতি আমার হচ্ছে সেই জাতি। হ্যাঁ, তোমার সঙ্গে আমি, তুমি কিছু আহার গ্রহণ করলে আমার আহার গ্রহণ করা হয়, এরকম হরিদাস ঠাকুরকে বলছেন, খুব প্রশংসা করছেন। তারপরে বলছেন, হরিদাস সেই দিনের কথা তোমার মনে আছে? কোন দিনের কথা প্রভু? যখন যবন যবন জাতি তারা তোমার উপর অত্যাচার করছিল, 22 বাজারে বেত্রাঘাত করে করে তোমার প্রাণান্ত করতে চাইল, কিন্তু ভক্তের কষ্ট আমি কি করে সহ্য করি? আমি সুদর্শন চক্র পাঠিয়ে দিলাম, যারা তোমার উপর অত্যাচার করছে তাদের মেরে খান খান করে দেওয়ার জন্য, কিন্তু হায় এই সুদর্শন চক্র কিছু করতে পারলো না। অব্যর্থ যে সুদর্শন চক্র, যে চক্রের কাছে কোনো শক্তি খাটে না, সেই চক্র এসে তাদেরকে কিছুই করতে পারলো না। কেন করতে পারলো না জানো? আসলে সুদর্শন চক্র তাদের মারতে চাইল, আর তুমি কি করছিলে? যারা তোমাকে মারছিল তাদের জন্য তুমি ভগবানের কাছে বারবার প্রার্থনা করছিলে, হে ভগবান, এরা অবুঝ, এরা কিছু জানে না, এরা কি করছে, এদেরকে আপনি ক্ষমা করে দিন। বৈষ্ণবের কোয়ালিটি দেখেছেন? বৈষ্ণব মানে কেমন? তিতিক্ষব কারণিকা সুহৃদব সর্বদেহিনম অজাত শত্রুব শান্তা সাধুনাং সাধু ভূষণম। সাধুর ভূষণ, সাধু ড্রেস অনেক রকম, কারো লাল, কারো সাদা, কারো জটাধারী, কারো জটা থাকবে, কারো মাথা নেড়া, বিভিন্ন রকম সাধু দেখবেন। তো সাধু চিনার উপায় কি? এই ড্রেস না, সাধু চিনার উপায় শাস্ত্রে বর্ণনা করা আছে। গুণ, সাধুর ভূষণ কি? সাধুনাম সাধু ভূষণম, সাধুদের ভূষণ হচ্ছে এই তিতিক্ষব সহ্য গুণ। তিতিক্ষব সহ্য করে, তিতিক্ষব কারুণিকা করুণা পরায়ণ। মাতাজি ডিস্টার্ব করছেন কেন? ওখানে বসুন, এখন তো জায়গা আছে, এখন লোকদের চাপাতে হবে না, এখন বসুন, অনেক জায়গা আছে, বসুন না। তিতিক্ষব কারণিকা, তিতিক্ষা মানে ক্ষমা গুণ, কারণিকা করুণা পরায়ণ, অপরের প্রতি করুণা। জীবের দরদে দুঃখী ছিল প্রভু পাদ, বিরহ বাসরে তব হেরি অবসর। তিতিক্ষব কারণিকা সুহৃদম সর্বদেহিনম, সবার প্রতি বন্ধু ভাবাপন্ন। অজাত শত্রুব শান্তা, সাধুর কোনো শত্রু নেই। অন্য লোকেরা সাধুকে শত্রু মনে করতে পারে, কিন্তু সাধু জীবনে কাউকে শত্রু হিসাবে মনে করবে না। সেই জন্য বলা হয় অজাত শত্রুব শান্তা, শান্ত সাধুনাং সাধু ভূষণ, এ হচ্ছে সাধুর ভূষণ। হরিদাস ঠাকুরকে বাইশ বাজারে বেত্রাঘাত করছেন, মহাপ্রভু সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছেন, কিন্তু হরিদাস ঠাকুর ভগবানের কাছে বারবার প্রার্থনা করছেন, হে ভগবান, এরা অবুঝ, এরা কিছু জানে না, এদেরকে আপনি ক্ষমা করে দিন। বাধ্য হয়ে সুদর্শন চক্র ফিরে আসলো। মহাপ্রভু বললেন, সেই দিন আমি সুদর্শন চক্র পাঠালাম আর সুদর্শন চক্র ফিরে আসলো, তাদেরকে মারতে পারলো না, কিন্তু আমি তো আর বসে থাকতে পারি না, আমার ভক্তের উপর অত্যাচার হচ্ছে, আমি ছুটে চলে গেলাম। আমি ছুটে চলে যেয়ে আমি কি করলাম? আমি নিজের পিঠ পেতে দিলাম, নিজের পিঠ পেতে দিলাম। হে হরিদাস, হরিদাস, বাইশ বাজারে তোমার এক এক করে যত বেত্রাঘাত হয়েছে প্রত্যেকটা বেতের দাগ দেখো আমার পিঠে এখন আছে। মহাপ্রভু কি করছেন? উত্তরীয় খুলে সবাইকে দেখাচ্ছেন, পুরো পিঠে দাগ পড়ে আছে। পুরো যত ভক্ত ছিল সবাই কান্না করে একদম গড়াগড়ি যেতে লাগলো, মহাপ্রভু এত দয়ালু, এত কৃপালু। হ্যাঁ হরিদাস, তুমি বর চাও, তুমি কিছু বর চাও, আমি তোমাকে বর দিতে চাই। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু আমি কিছু চাই না, আপনার দয়ার সীমা নেই। না না হরিদাস, পিতা পুত্রকে কিছু দিয়ে আনন্দ পায়, তা আমি তো তোমাকে কিছু দিয়ে আনন্দ পেতে চাই, তুমি চাও না আমি আনন্দ পাই? তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দিয়ে আনন্দ পাব। হরিদাস ঠাকুর বললেন, হে প্রভু, যদি আপনি দেবেন একটা জিনিস দিন, আপনার বৈষ্ণব ঘরের যেন কুকুর হয়ে জন্মগ্রহণ করতে পারে, বৈষ্ণব ঘরের ঘরে একটু দাস হয়ে থাকতে পারে, তাহলে বৈষ্ণবের উচ্ছিষ্ট আমি খেতে পারবো আর তাতেই আমার জীবন সার্থক হয়ে যাবে। আচার্যরা গাইছেন, হইতাম যদি বৈষ্ণব ঘরের কুকুর, প্রসাদ দিয়ে তরাইতেন বৈষ্ণব ঠাকুর। আমরা দেখেছি শিবাস ঠাকুরের ঘরের চাকরানি, সেও মহাপ্রভুর কৃপা পেয়েছে। এই জন্য ভক্তের সঙ্গে যদি একটু কানেক্টেড হওয়া যায় তাহলে জীবন সার্থক, আর কিছু লাগবে না। হরিদাস ঠাকুর স্বয়ং ব্রহ্মা, তিনি কি বর প্রার্থনা করলেন? আমি বৈষ্ণব ঘরের দাস হয়ে থাকতে চাই। তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, আমার ভোজন পরম আনন্দে প্রতিদিন হবে তাহা। তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো হো মরে, তুমি ঠাকুর আর আমি হচ্ছে তোমার বাড়ির কুকুর, এভাবে আমাকে গ্রহণ কর। সম্রাট কুলশেখর বলছেন, তদ্বিত্ত বিত্ত পরিচারক ভিত্ত বিত্ত সমাম ইতি স্মর লোকনাথ, তোমার দাসের অনুদাসের দাস হিসেবে আপনি আমাকে গ্রহণ। এভাবে হরিদাস ঠাকুরের পূর্ব জন্মের কথা বললেন, তার কাছে আশীর তাকে বর প্রার্থনা বর দিলেন। এইভাবে এক এক করে তিনি সবার কাছে এই তার পূর্ব ইতিহাস বলে বলে বর দিলেন। অদ্বৈত আচার্যকে ডাকলেন, বললেন বর প্রার্থনা কর। অদ্বৈত আচার্য বললেন, আমার একটাই প্রার্থনা, আপনি কোনো উঁচু নিচু বিচার না করে আপনি যে কৃষ্ণ প্রেম নিয়ে এসেছেন সবাইকে বিতরণ করে দেবেন, এই আমার ইচ্ছা। বলছি তাই হবে। অদ্বৈত আচার্য সেই ইচ্ছা পূরণ করলেন। সেখানে সবাই মহাপ্রভুর দর্শন করছেন, আনন্দ করছেন। শিবাস ঠাকুর এসে বললেন, বাইরে একজন ভক্ত দাঁড়িয়ে আছে, তার নাম হচ্ছে মুকুন্দ, আর মুকুন্দ ও বাইরে আছে, আপনার এখানে আসতে ভয় পাচ্ছে, আপনার যদি অনুমোদন হয় তাহলে আমি মুকুন্দকে ঘরে ডাকি। মহাপ্রভু বললেন শিবাসকে, না না বেটা, ওই মুকুন্দকে আমার কাছে আসতে দেবে না। মুকুন্দ ঘর ছাটিয়া, মুকুন্দ বেটা যেরকম যেখানে সুযোগ পায় সেই দলে মিশে যায়, কখনো সহজিয়ার দল দেখলে তাতে মিশে যায়, কতক্ষণ শুদ্ধ ভক্ত দেখলে তার দলে মিশে যায়, ওর বেটা কোনো ঠিক ঠিকানা নেই, ওকে ঘর ছাটিয়া ওকে আমি দর্শন দেব না। মুকুন্দ বাইরে দাঁড়িয়ে শুনতে পাচ্ছেন, মহাপ্রভু বলছে আমি দর্শন দেব না। মুকুন্দর বড় দুঃখ। মুকুন্দ তখন বাইরে থেকে বলছেন, আমি যদি মহাপ্রভুর দর্শন না পাই তাহলে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মারা যাব, আর এর দেহ রেখে কি লাভ। তবে শিবাস ঠাকুরকে অনুরোধ করছে যে আপনি একটু প্রভু মহাপ্রভুকে জিজ্ঞাস করুন, আমি কি কোনোদিন মহাপ্রভুর দর্শন পাব? আজকে হয়তো পাবো না, কতদিন পরে মহাপ্রভুর দর্শন পাব? আমি তো অপরাধী, কিন্তু কোনোদিন কি পাব? মহাপ্রভুকে যখন জিজ্ঞাসা করা হলো, মহাপ্রভু চায় হ্যাঁ ও মুকুন্দকে বলে দাও বেটা তাড়াতাড়ি ওর দর্শন হবে না, 1 কোটি জন্ম পরে দর্শন হবে, 1 কোটি জন্ম পরে। মুকুন্দ যখন শুনতে পারলেন যে মহাপ্রভু বলেছেন 1 কোটি জন্ম পরে দর্শন হবে, মহাপ্রভু নাচতে লেগেছেন, দর্শন তো হবে, আজ নয় কাল নয় লক্ষ জনের নয় কিন্তু 1 কোটি জন্ম পরে তো একদিন না একদিন দর্শন পাবই পাবো। আর এই আনন্দে মুকুন্দ যখন নাচতে শুরু করেছে, মহাপ্রভু বলছেন যাও শিবাস ওর 1 কোটি জন্ম হয়ে গেছে, ঢুকে নিয়ে আস। মুকুন্দ দর্শন পেয়ে গেলেন। এ হচ্ছে, কিন্তু আমরা কি ভাবি, আমাদের ধৈর্য থাকে না, এখনই কেন ভগবানকে পাচ্ছি না? আরে পাবো তো, প্রভুপদ আশ্বাস দিয়েছে কে যদি 4টি নিয়ম পালন করে, 16 মালা নিষ্ঠা করে জপ করে তাহলে সে ভগবত ধামে যাবেই, তাহলে এই বিশ্বাস রাখতে হবে না, এখনই ব্যতিব্যস্ত হলে হবে না। উৎসাহ নিশ্চাপ আর ধৈর্য ধারণ করতে হবে। তাই মুকুন্দর কৃপা হয়ে গেল। সেখানে মহাপ্রভু যখন প্রসাদ পাচ্ছিলেন, নারায়ণী, মনে আছে নারায়ণীর কথা আগে বলেছি যে 4 বছরের নারায়ণী শিবাস ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী মহাপ্রভুর কৃপা পেয়েছেন। কিভাবে কৃপা পেয়েছিলেন? মহাপ্রভু বলেন নারায়ণী কৃষ্ণ বলে কাঁদো, সঙ্গে সঙ্গে নারায়ণী কাঁদতে শুরু করেছেন। আর এখানে মহাপ্রভু যখন প্রসাদ পাচ্ছেন, নারায়ণী সামনে আছে, নারায়ণীকে উচ্ছিষ্ট দিলেন, যাও নারায়ণী, প্রসাদ না, মহাপ্রভুর উচ্ছিষ্ট। সেই জন্য বৈষ্ণব জগতে খুব ফেমাস নারায়ণীর কথা, যিনি বৈষ্ণবের উচ্ছিষ্ট ভজন, উচ্ছিষ্ট খেয়েছেন। আর সেই জন্য তার ঘর গর্বে কে এসেছেন? বৃন্দাবন দাস ঠাকুর, যিনি, যার কৃপায় আমরা মহাপ্রভুর লীলা আমরা জানতে পাচ্ছি। হ্যাঁ, তিনি সুন্দর করে লিপিবদ্ধ করেছেন মহাপ্রভুর। তাই নিত্যানন্দ প্রভুর, যার নারায়ণীর পুত্র হচ্ছে এই নিত্যানন্দ, নারায়ণীর পুত্র হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর, যিনি নিত্যানন্দ চরিত্র খুব সুন্দর করে রচনা করেছে। একাদশ অধ্যায়ের নিত্যানন্দ চরিত্র বর্ণনা আছে। আমরা আগে কিছু নিত্যানন্দ লীলা বর্ণনা করেছি। মাতাজি হরিবল, এই ওখানে বসতে বলুন, সবাইকে ডিস্টার্ব করতে, ওনাকে বলুন ওখানে বসতে, ওখানে বসুন, যারা পিছনে আসবেন তাদেরকে সামনে আসতে দেবেন না, সবাইকে ডিস্টার্ব করতে করতে আসবে, যারা পরে আসবে তারা পিছনে কত জায়গা আছে, অন্য সবাইকে ডিস্টার্ব করতে করতে আস। আবার সব ভক্তদের বলছি একটু এগিয়ে এগিয়ে বসুন, প্রভুদের এখানে অনেক জায়গা আছে, আপনারা সবাই সামনে এগিয়ে এগিয়ে বসুন, পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে বসুন, যে যতটা এগোতে পারবেন। ফ্যানের দিকে তাকাচ্ছে খালি, আর তোমার সামনে কত জায়গা, তো ফ্যান, সবাই এগিয়ে এগিয়ে আসবে বসুন, যাতে পরে যারা আসবে তারা ফাঁকা জায়গায় বসবে। মাতাজিরাও আসতে পারেন, যতটা পারেন এগিয়ে এগিয়ে আসুন, আরো ভক্তরা আসবে। কই মাঝখানে তো জায়গা দেখা আছে, পিলার ছাড়ুন। নিত্য কীর্তন করলেন, তারপরে এসে দুইজন সেনাপতি তাকে আদেশ করলেন। একাদশতে বর্ণনা করা আছে কি, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, ইহা বই আর না বলিবা বলাইবা, দিন অবসানে আসি আমারে কহিবা, দিন শেষে এসে আমাকে রিপোর্ট দেবে। আর এই আদেশ পেলে নিত্যানন্দ প্রভু হরিদাস প্রচার করতে শুরু করলেন। নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর যখন প্রচার করতে গেলেন, যারা ভালো লোক তারা আনন্দ পেল, বলে হ্যাঁ হ্যাঁ ভালো জিনিস, আর যারা খারাপ লোক তারা নিন্দা মন্দ করতে লাগলো, এই আমাদের ডিস্টার্ব করছে। হ্যাঁ, এরকম প্রচার করতে করতে দুইজন মাতালের সন্ধান পেলেন, জগাই মাধাই, ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু অসৎ সঙ্গে পড়ে হেন পাপ কর্ম নেই যা তারা করে না। আমাদের গুরু মহারাজ বলেন এই জগাই মাধাই প্রত্যেক দিন শাস্ত্র পড়ত। কেন শাস্ত্র পড়ত জানেন? শাস্ত্র, সাধুরা শাস্ত্র পড়ে কোনটা পাপ সেটা যাতে না করতে হয় সেটা জানার জন্য। আর জগাই মাধাই শাস্ত্র পড়ত কোনটা করলে বেশি পাপ হবে ওইটা জানার জন্য, সেইটা দেখে দেখে পাপ করবে। এমনি স্ত্রী ধর্ষণ করলে পাপ হয়, যখন ব্রাহ্মণের স্ত্রী ধর্ষণ করা হয় পাপটা বেশি হয়, তাহলে ওটা করতে হয়। এমনি মার্ডার করলে পাপ হয়, যদি ব্রাহ্মণকে মার্ডার করা হয় বেশি পাপ হয়, তাহলে ওটা করতে হবে। এসব শাস্ত্রে বর্ণনা আছে, সেই জন্য প্রত্যেক দিন তারা শাস্ত্র পড়ত কোনটা করলে বেশি পাপ ফল পাবো। সেই জন্য জগাই মাধায়ের সংবাদ যখন শুনলেন, তখন নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে বললেন, চলো হরিদাস, জগাই মাধাইকে একটু উদ্ধার করে আসি, না 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 ও তো মহা পাপি আর ও খুব দুর্দর্শ। লোকের কাছে জিজ্ঞাস করলো, লোকেরা বলল মহাপাত কে আহন পাপ নাহি যা তারা করে না, খবরদার ওদের কাছে যাবেন না। নিত্যানন্দ প্রভু বললেন হরিদাস চলো যাই। না 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 আমি যাব না, শুনলাম বিরাট দুর্দর্শ তারা। ও যে হরিদাস তোমাকে যবনেরা কত অত্যাচার করেছে, তুমি তবু তাদের কল্যাণ প্রার্থনা করেছ, আর এই জগাই মাধাই অধম তাদের একটু কৃপা করবে না, চলো। তাই বলে দুইজন গিয়েছে, জগাই মাধাই মদে মদ খেয়ে মদের ভাড়ে টলমল করছে, আর সেখানে এসে বলছে বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, তোমা লাগিয়া কৃষ্ণের অবতার, হেন কৃষ্ণ ভজ সব ছাড়ো, অনাচার অনাচার ত্যাগ করো, কৃষ্ণের ভজনা করো। এইরকম যখন উপদেশ দিয়েছে মাতাল দুইজন, তাদের দুটো লাঠি ছিল, লাঠি নিয়ে উঠেছে, উঠে তাড়া করেছে দুইজনকে মারার জন্য। আর হরিদাস ঠাকুর নিত্যানন্দ দৌড়াচ্ছে, আর পিছনে কে দুইজন দৌড়াচ্ছে, জগাই মাধাই হাতে কি লাঠি নিয়ে দৌড়াচ্ছে। আর গ্রামের লোকেরা হি করে হাসছে, বলেছি না ওদের কাছে যাবেন না, বুঝুন এখন অবস্থা। আর তারা দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, আর পিছনে দেখছে, আবার দেখছে আসছে জগাই মাধাই, আবার দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে কোন মতে মহাপ্রভুর ঘরে ঢুকে গেল নিত্যানন্দ প্রভু হরিদাস করতে করতে। তারপর মহাপ্রভু বলছে কি হয়েছে কি হয়েছে, না এরকম আমরা এক দুর্বৃত্ত জগাই মাধাই তাদের আমরা উপদেশ দিতে গিয়েছিলাম, আর তারা আমাদের লাঠি নিয়ে তাড়িয়ে নিয়ে এসছে। বলছে দুর্বৃত্ত তোমাদের তাড়িয়েছে, সুদর্শন দিয়ে ওদের মানে শেষ করে দেব। নিত্যানন্দ প্রভু বলছে না প্রভু আপনি তো প্রতিজ্ঞা করেছেন এই এই অবতার আপনি কাউকে মারবেন না, সবাইকে কৃপা করবেন। মহাপ্রভু বলেন ও নিত্যানন্দ তুমি অলরেডি তো কৃপা করেছ, তাহলে তো তাদের দুজনের উদ্ধার হয়েই গেছে। হরিদাস ঠাকুর অদ্বৈত আচার্যকে বলছেন কি বলবো প্রভু, আজকে এক মাতালকে উপদেশ দিতে গিয়েছে নিত্যানন্দ মহাপ্রভু, আর আমার প্রচার করার লোক পেল না, আমাকে এমন একজনের সঙ্গে মাতাল লোকের সঙ্গে পাঠিয়েছে প্রচার করতে, আর কি অবস্থা। বলছে কি বলবো, তার সঙ্গে কাউ প্রচারে যাওয়া যায়, এই নিত্যানন্দ প্রভুর সঙ্গেই প্রভু আমাকে প্রচারে পাঠিয়েছে। ওই নিত্যানন্দ প্রভুর সঙ্গে প্রচারে যাই, রাস্তায় যেতে যেতে কোনো সুন্দরী যদি মহিলা দেখবে নিত্যানন্দ বলবে এই তুমি আমাকে বিয়ে করবে, বিয়ে করো। বলুন এইরকম যদি হয়, গৌরাঙ্গ প্রেম মহারাজ বলছিলেন কোন ব্রহ্মচারী যদি রাস্তায় কোনো মহিলাকে এরকম বলে তুমি আমাকে বিয়ে করবে, পরের দিনই তার মন্দির থেকে বের করে দেবে। বলছে নিত্যানন্দ এইরকম এক অদ্ভুত, সুন্দরী মহিলা দেখলেই বলবে বিয়ে করবে, বলুন কি করে, কোথায় কে পিটাবে না ধরে আমাদের। অদ্বৈত আচার্যকে রিপোর্ট দিচ্ছে, আর তার সঙ্গে যদি গঙ্গার পাড়ে পাড়ে আমরা প্রচার করতে যাই, গঙ্গায় যদি একটু কুমির দেখবে লাফ দিয়ে কুমিরের উপরে পড়বে। সারাদিন প্রচার গেল, আর ডেকে ডেকে আর গঙ্গা থেকে উঠানো যাবে না, এ নাকি প্রচার। আর আজকে কি বলবো, আজকে তো প্রচার করতে যে এক মাতালকে প্রচার করতে গেছে, একদম মাতাল মদকে চুর হয়ে আছে, আর নিত্যানন্দ গেল তাকে প্রচার করতে, আর আমাদের ভগবানের কৃপায় প্রাণটা বেঁচে আছে, নাই তো কি যে অবস্থা হতো, বেঘরে মারা যেতে হতো। তারা দুজন লাঠি নিয়ে দাঁড়াই নিয়ে এসছে। অদ্বৈত আচার্য বলছেন আরে এই জগতে তো সর্বপ্রসিদ্ধ একটা কথা আছে, চোর চোরের কাছে যায়, সাধু সাধুর কাছে যায়, আর মাতাল কার কাছে যাবে, মাতালের কাছে যাবে। নিত্যানন্দ তো মাতাল, ও মাতাল দেখেই যাবে, তো কি করবে। সেই জন্য একজন মাতাল তো একজন মাতালের কাছে যাবে, নিত্যানন্দ কিসের মাতাল? কৃষ্ণ প্রেমের মাতাল। আর জগাই মাধাই মদের মাতাল। সেই জন্য একজন মাতাল একজন মাতালের কাছেই তো যাবে। এরকম যখন জগাই মাধাইয়ের তাড়া খেয়ে এসেছে, জগাই মাধাই পরবর্তীকালে কি করেছে, তাদের জায়গা ত্যাগ করে তারা মহাপ্রভুর বাড়ির সামনে গঙ্গার ঘাটে সেখানে আস্তানা খুলেছে আর সেখানে থাকে। কোন মহিলা একা একা গঙ্গার পাড়ে আর যায় না, শুনেছে জগাই মাধাই এসেছে কেউ একা যায় না। গেলেও আট দশ জন, গঙ্গা যদি যেতেই হয় আট দশ জন একসঙ্গে যাবে গঙ্গায় স্নান করতে বা জল আনতে। একদিন সন্ধ্যাবেলায় নিত্যানন্দ প্রভু প্রচার করে ফিরছেন আর গঙ্গার পাড় দিয়ে যখন ফিরছেন, দুজন মাতাল ওখানে পড়েছিল আর কাউকে যেতে দেখে জিজ্ঞাসা করছে, কে যায় কে যায়, এরকম বলছে মদের ভারে। তখন নিত্যানন্দ প্রভু বলছেন, আমি অবধূত যাই। যখন অবধূতের কথা শুনেছে ভাবছে সেই লোকটা যে আমাদের উপদেশ দিয়েছিল। আর মাধাই রেগে এসে কলসির কানা এনে ধ্রাম করে তার কপালে মেরে দিয়েছে। যখন কপালে মেরে দিয়েছে দর দর করে রক্ত বেরোচ্ছে, নিত্যানন্দ প্রভুর সঙ্গে যারা ছিল তারা তো দৌড়ে চলে গেছে মহাপ্রভুকে খবর দিতে। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু এক হাতে রক্ত চেপে ধরে আর এক হাত দিয়ে বলছেন, মারিলি মারিলি ওরে তারে ক্ষতি নাই, সুমধুর হরি নাম মুখে বলো ভাই। মারিলি কলসি কানা তাই বলে কি প্রেম দেব না, আইরে মাধাই আইরে জগাই তোরা একবার হরি নাম বল। এরকম যখন বলছে মাধাই আবার মারতে গেছে, বেটা আবার হরিনাম করার উপদেশ দিচ্ছে, তখন জগাই ঝাপটিয়ে ধরেছে মাধাইকে। আরে মাধাই কি কেন মারবি, দেখ সন্ন্যাসী মানুষ তুই মারলি, তবু দেখ একটুও ক্রোধ করলো না, তবুও হাতে ধরে তো অনুরোধ করছে, একটু রাগান্বিত হলো না, সন্ন্যাসীকে মেরে তোর কি লাভ হবে, মারিস না। মাধাইকে আটকে দিল। ইতিমধ্যে মহাপ্রভু এসে গেছেন। মহাপ্রভু এসে দেখছেন নিত্যানন্দের কপাল ফেটে দর দর করে রক্ত বেরোচ্ছে। মহাপ্রভু রেগে গেলেন, কোথায় সুদর্শন কোথায় সুদর্শন, সুদর্শনকে আহ্বান করলেন আর সুদর্শন তো আসতে লাগলো। তখন জগাই অলরেডি মহাপ্রভুর পায়ে পড়েছে। নিত্যানন্দ প্রভু বললেন, দেখুন প্রভু এই মাধাই আমাকে মেরেছে কিন্তু জগাই তো আমাকে রক্ষা করেছে, আবার মাধাই মারতে গিয়েছিল জগাই আমাকে তাকে আটকে দিয়েছে। মহাপ্রভু খুশি হয়ে গেলেছেন জগাইয়ের প্রতি, জগাই তুই আমার নিতাইকে রক্ষা করে তুই আমাকে কিনে নিয়েছিস, আয় করলে তখন তাকে কৃপা করলেন। তখন মাধাই বললেন, প্রভু জীব একসঙ্গে আমরা জন্মগ্রহণ করেছি, যমজ ভাই একই মায়ের কোলে, একই ছোটবেলা থেকে দুইজন একই সঙ্গে পাপ করতে শুরু করেছি, আর এই এখন এসে একজন উদ্ধার হবে আর একজন পড়ে থাকবো আমি? মহাপ্রভু বলে, তোর উদ্ধার নেই, আমার অভিন্ন দেহ নিত্যানন্দের দেহে তুই আঘাত করেছিস, তোর উদ্ধার নেই। নিত্যানন্দ প্রভু বলেন, প্রভু আমার কোন জন্মে যদি কোন স্বীকৃতি থাকে আমার সব স্বীকৃতি আমি এই মাধাইকে দিচ্ছি, আপনি কৃপা করুন। মহাপ্রভু বললেন, আরে মাধাই যা নিতাইয়ের চরণে পড়, তার কৃপা হলে তোর উদ্ধার। নিতাইয়ের চরণ পড়ল, নিতাই বললেন, আমার সব স্বীকৃতি আমি তোমাকে দিচ্ছি, তোকে দিচ্ছি। এভাবে জগাই মাধাই নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর কৃপা পেল আর সবাইকে একটা প্রতিজ্ঞা করলেন যে আজ থেকে তোরা যদি পাপ না করিস তোদের আমরা সব পাপ নিয়ে নেব। মহাপ্রভু তাদেরকে তাদের সব পাপ গ্রহণ করলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পতিত পাবন, পতিত পাবন হেতু তব অবতার, মসম পতিত প্রভু না পাইবে। আমার সমান পতিত পাবে না। এভাবে আচার্যরা গান করছেন যে আমি হচ্ছে সব থেকে পতিত, সেই হিসাবে আমি আপনার কৃপা পাওয়ার যোগ্য। যে যত অধম তাকে মহাপ্রভু তত তাড়াতাড়ি কৃপা করেছে, কিন্তু আমরা অধম, কিন্তু আমরা কৃপা পাচ্ছি না কেন? একটাই কারণ, আমরা অধম কিন্তু আমরা স্বীকার করি না আমরা অধম, এই জন্য আমরা কৃপা পাচ্ছি। সত্যিকারে আমরা পতিত, কোনো যোগ্যতা নেই, কিন্তু মনে মনে আমাদের কখনো এইটা উপলব্ধি হয় না যে আমরা হচ্ছি অধম। অরিজিনালি আমরা অধম, আমাদের কোনো যোগ্যতা নেই, কিন্তু আমরা গ্রহণ স্বীকার করতে পারি না যে আমি অধম। যেদিন আমার উপলব্ধি হবে আমি অধম, মহাপ্রভু কৃপা করব। তাই জগাই মাধাইকে মহাপ্রভু কৃপা করলেন, তাদেরকে সেই দিনেই তাদেরকে নিয়ে চলে গেলেন কোথায়, একদম শিবাসঙ্গনে। দেখুন ব্রহ্মচারী দুগ্ধপায়ী যার অধিকার ছিল না, অন্যরা কেউ ঢুকার অধিকার ছিল না, সেখানে অধিকার পেয়ে গেল এই জগাই মাধাই। মহাপ্রভু কৃপা করে কত উন্নত করে দিল। সেই দিনেই তারা শ্রীবাসঙ্গনে ঢুকে মহাপ্রভুর সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করে। চৈতন্য ভাগবতে পরের অধ্যায় বর্ণনা করা আছে, সেখানে বর্ণনা করা আছে এই প্রত্যেক দিনে সমস্ত দেবতারা ইন্দ্র বরুণ চন্দ্র যমরাজ সব প্রত্যেক দিন রথে করে এসে নবদ্বীপের উপরে অপেক্ষা করত, মহাপ্রভু আজকে কি লীলা করেছে, আজকে কি লীলা করছে, কার সঙ্গে কি কথা বলছেন, শুক্লাম্বর ব্রহ্মচারী গিয়ে যাচ্ছে, সব লীলা প্রত্যেক দিন এসে সারাদিন দেখতেন আর সন্ধ্যা হলে ফিরে যেতেন। যেদিন জগাই মাধাই উদ্ধার হয়েছে সেই দিনও সব দেবতারা ছিলেন উপর থেকে, সব দেখেছেন। সব দেবতাদের সঙ্গে আর একজন দেবতা ছিল যমরাজ, সেও রথে করে এসেছিল দেখার জন্য। আর ফিরে যাওয়ার সময় তার যে সেক্রেটারি চিত্রগুপ্ত তাকে জিজ্ঞাসা করছে, আরে চিত্রগুপ্ত জগাই মাধাইয়ের খাতা খুলে দেখো তো কি ব্যাপার, তারা কত পাপি ছিল শুনেছি নাকি, পাপি কত পাপি? তখন বলছে প্রভু, 100,000 লোক যদি কন্টিনিউ এক মাস ধরে লেখে তাহলেও তার পাপ শেষ লিখে শেষ করতে পারবে না, এত পাপই হচ্ছে জগাই মাধাই। এই শুনে যমরাজ এত বড় পাপি সে উদ্ধার হয়ে গেল মহাপ্রভুর কৃপায়, সে কি সেই রথের উপরে যমরাজ মূর্ছিত হয়ে পড়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। জগাইয়ের মাধাইয়ের উদ্ধারের খবর শুনে তার পাপের রিপোর্ট নিয়ে যমরাজ পর্যন্ত মূর্ছিত হয়ে পড়ে গেছে, হায় হায় এত বড় পাপি সে উদ্ধার হলো। যমরাজ সেন্সলেস হয়ে গেছে। তাই এমনই মহাপ্রভুর দয়া, সব অবতারে অসুররা এসেছে ভগবান তাকে মেরে দিয়েছে, কিন্তু এই অবতারে অসুর এসেছে মেরেছেন, কি মেরেছেন, আসুরত্বকে মেরেছেন, প্রাণে মারলেন না। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল নিধন, এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারো না মারিলা হৃদয় শোধন করিল সবার, সবার হৃদয়কে শোধন, এ হচ্ছে মহাপ্রভুতায়। তাই যদি ভগবানকে বিচার করতে হয়, শ্রীকৃষ্ণ চৈতন্যের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। যদি কেউ জানতে চান কে ভগবান, মহাপ্রভু ভগবান কি ভগবান নয়, যদি কারো মনে কোনো বিচার আছে তখন তার্কিকরা বলে তা তর্ক করে সিদ্ধান্ত করবে, চলো তর্ক করতে যাই, কি তর্ক, বিচার করো তার দয়া কেমন, জগতের কোন ভগবানের এত দয়া ছিল। তাহলে মহাপ্রভুর দয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দয়া, সর্বোত্তম দয়া। নমো মহাবদান্নায়, মহাবদান্য কৃষ্ণ প্রেম প্রদায়। তাই কবিরাজ গোস্বামী বলছেন, যদি ভগবানকে বিচার করতে আসবে তাহলে বিচার করো, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার, চমৎকার হয়ে উঠবে, এত দয়া কোথাও নেই। মহাপ্রভু দয়ালের শিরোমণি, পরম করুণ প্রভু দুইজন, পরম করুণ এই প্রভু দুইজন, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যারে দেখে তারে কয়ে দন্তে তৃণ ধরি, আমার কিনি আলহ ভজ গৌর হরি। নিত্যানন্দ প্রভুকে স্বয়ং বলরাম, তার একটা অংশ অনন্ত শেষ, তার ফনার উপরে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি ধারণ করে আছেন, কত বড় ব্যক্তিত্ব, আমাদের সঙ্গে তুলনা হবে, ব্রহ্মার সঙ্গে তুলনা হবে, কারোর সঙ্গে তুলনা, যিনি হচ্ছে স্বয়ং বলরাম, ভগবানের প্রথম প্রকাশ, আর তিনি দাঁড়ে দাঁড়িয়ে সে ভিক্ষা করছে। তোমাদের ঘরে আমি চির চাকর হয়ে থাকব, শুধু একটা কাজ করতে হবে, হরিনাম করতে হবে, হরিভজন করো, হরিনাম করো, গৌরাঙ্গের ভজনা করো, আমি তোমার কাছে কেনা গোলাম হয়ে থাকব। আমারে কিনিয়া লহ ভজ গৌর। নিত্যানন্দ অষ্টকে বলা হচ্ছে নিত্যানন্দ প্রভু বাউ, মানে উত্তোলন করে সবাইকে আহ্বান করছে, তোমরা যথেষ্ট রকমের হরি হরি ধ্বনি করো, হরিনাম করো, তাহলে ভব নদী পার করে নিয়ে যাওয়া সমস্ত দায়িত্ব আমি মাথায় নিলাম, কোনো চিন্তা। নিত্যানন্দ এত দয়ালু, এত কৃপালু, এমন দয়ালু কি আছে, নিত্যানন্দর দয়া অদ্ভুত দয়া। জগাই মাধাই উদ্ধার হয়ে গেলেন, দুই লক্ষ জপ করতেন, বৈষ্ণবকে প্রণাম করতেন, বিশেষ করে খুব কান্না করতেন, জগাই মাধাই দুইজন খুব কান্না করতেন, কেন কান্না করতেন, খুব আরতি, এত পাপী ছিলাম, এত অন্যায় করেছি, এই জন্য অনুশোচনা, দৈন্য ভাব বলে, দৈন্য ভাব, আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লেশ, পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ, নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। তা বৈষ্ণবরা দৈন্য ভাবে খুব আরতি করে, বিশেষ করে জগাই মাদাই খুব কান্না করতেন, বিশেষ করে দুইজনের ভিতর মাদাই বেশি কান্না করতেন, একদম চিৎকার করে করে কান্না করতেন, লোক দেখানোর জন্য না, সত্যিকারের হৃদয় থেকে দুঃখ হয়ে কান্না করতেন। কেন কান্না করতেন, মহাপ্রভুর অভিন্ন কলেবর নিত্যানন্দ প্রভু, তার কপালে আমি আঘাত করেছি, আয় রে আয়, আমার থেকে অধমার কে হতে পারে, এই চিন্তা করে খুব উচ্চস্বরে কান্না করতেন। একদিন ঘটনা এরকম, নিত্যানন্দ প্রভু অবধূত, এদিকে ঘরে ওদিকে ঘরে, কোন দিকে যায় ঠিক ঠিকানা নেই, কৃষ্ণ প্রেমে বিম্ব, একদিন ঘুরতে ঘুরতে যেদিন যেখানে জগাই মাধাই আছে সেখানে এসে গেছে, আর দুইজন দৌড়ে এসে নিত্যানন্দের চরণ ধরেছে, বিশেষ করে মাধাই একদম উচ্চস্বরে কান্না করতে লাগছেন, প্রভু ক্ষমা করুন, ক্ষমা করুন, আমি অন্যায় করেছি। বলছে আরে কি না, আপনার আপনার অঙ্গে আমি আঘাত এনেছি, বলছে না না আমি তো ক্ষমা করে দিচ্ছি কোনো কিছু। বলছে মা পুত্রকে ক্ষমা করে দেয়, তবে আমার ভিতর আর একটা আত্মি আছে, মাথাই বলছে আপনি তো আমাকে ক্ষমা করেছেন, পুত্র জ্ঞানে আপনি আমাদের ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমাদের আর একটা ভয়, আর একটা দুঃখ হয়, কি দুঃখ, এই নবদ্বীপবাসীর অনেককে আমি কষ্ট দিয়েছি, কি করে তাদের থেকে আমি উদ্ধার পাব। তখন নিত্যানন্দ প্রভু সাজেশন দিলেন, যারা গঙ্গার ঘাটে আসবে তাদেরকে প্রণাম করবে, আর এই গঙ্গার ঘাট তৈরি করো, প্রত্যেক দিন গঙ্গার ঘাট পরিষ্কার করবে, এই ঘাটে বসে জপ করবে, ঘাটে যারা আসবে তাদেরকে প্রণাম করবে। আর তারপর থেকে জগাই মাথায় দুইজন দুটো গঙ্গার ঘাট তৈরি করেছিলেন। যারা আপনারা পরিক্রমায় গিয়েছেন, প্রথম দিনে আমরা মাধাই ঘাট যাই, মাধাইয়ের ঘাট বলে পরিচিত। তা সেখানে সেই ঘাটে জগাই ঘাট মাধাই ঘাট আছে, সেখানে তারা প্রত্যেক দিন ঘাট পরিষ্কার করতেন, নবদ্বীপবাসীরা ঘাটে আসলে প্রণাম করতেন, হরিনাম করতেন আরতিভাবে, বৈষ্ণব দেখলেও প্রণাম করতেন, এইভাবে তাদের জীবন অতিবাহিত। বর্ণনা করা আছে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন কাটোয়ায়, তাদের দেখার জন্য মাধাই এসেছিলেন। সেখানে কাটোয়াতে একটা জায়গা আছে মাধাইয়ের সমাধি, সেখানে মাধাই সেখানে দেহত্যাগ করেছিলেন, তা সেই সমাধি সেখানে আছে। আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম, আমি অবশ্য কাছে যাইনি, আকাইহাট থেকে আমরা অন্য জায়গায় চলে গেছিলাম, আমাদের মেদিনীপুরের ভক্তরা গিয়েছিলেন সেখানে। জগাই মাধাই পরম বৈষ্ণব হয়ে গেলেন মহাপ্রভুর কৃপায়, মহাপ্রভুর কৃপায় জগাই মাধাইও উদ্ধার হয়ে গেল। এই জন্য আমরা মহাপ্রভুর একটা ভজন শ্রবণ করবো, সারথী প্রভুর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তিনি তো জগাই মাধাইকে দয়া করেছেন, আমাদেরও যেন তিনি দয়া করেন।